ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা ICDDRB কে করোনা ভাইরাসের টিকার কেন্দ্রীয় নেটওয়ার্কের কাজ করার জন্য বিশ্বজুড়ে 5টি পরীক্ষাগারের মধ্যে একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। মহামারী প্রস্তুতি উদ্ভাবন জোট বা CEPI শনিবার করোনা ভাইরাস টিকা প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রতিরোধ বিষয়ক প্রতিক্রিয়া নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন ও তুলনার লক্ষ্যে বিশ্বব্যাপী একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক গড়ে তোলার জন্য 5টি ক্লিনিক্যাল স্যাম্পল টেস্টিং পরীক্ষাগারের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এই টিকা মূল্যায়ন নেটওয়ার্কের জন্য নির্বাচিত পরীক্ষাগারগুলোর মধ্যে রয়েছে কানাডার নেক্সেলিস এবং ব্রিটেনের পাবলিক হেলথ, ইতালির ভিস মেডিরিসরল, নেদারল্যান্ডসের ভাইরো ক্লিনিক্স DDL, বাংলাদেশের ICDDRB এবং ভারতের ট্রান্সন্যাশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। ICDDRB কে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসার পর সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ক্লেমেন্স এক বিবৃতিতে কেন্দ্রীয় পরীক্ষাগার নেটওয়ার্ক স্থাপনের জন্য CEPI এর প্রচেষ্টার প্রশংসা করেছেন। বলেন, টিকা মূল্যায়নে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন একটি সংস্থা হিসাবে আমরা নেটওয়ার্কটিতে অবদান রাখতে আগ্রহী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
7,73,742 জন অধ্যুষিত এই দেশটি দক্ষিণ এশিয়ায় এক অনন্য নজির স্থাপন করেছে। করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 282 জন, পাশাপাশি সুস্থ হয়েছেন 225 জন, 57 জন রোগী এখন চিকিৎসাধীন। লকডাউন নীতিমালা কড়াকড়িভাবে মেনে চলায় মৃত্যু ঠেকাতে পেরেছে এমনটাই বলা হচ্ছে। সার্কভুক্ত অন্য দেশগুলোতে এখনও মৃত্যু হানা দিচ্ছে প্রতি মুহূর্তে। 170 কোটি মানুষের বাস এই দক্ষিণ এশিয়ায়, বিশ্বের মোট জনগোষ্ঠীর 1/4 বেশি। এই অঞ্চলে মৃত্যু ও সংক্রমণের দিক থেকে ভারত এগিয়ে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভারতে মারা গেছেন 1,875 জন, আক্রান্ত হয়েছেন 64,73,544 জন, সুস্থ হয়েছেন 54,27,706 জন। এখন পর্যন্ত মৃত্যুর কাফেলায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দেশটিতে 2,12,000 মানুষ মারা গেছেন। এরপর রয়েছে ব্রাজিল, সেখানে মৃত্যু হয়েছে 1,44,000 মানুষের। ভারতে গড়ে প্রতিদিন 1,000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন। ভারতের পর রয়েছে পাকিস্তান, যদিও কয়েক মাস যাবৎ মৃত্যুর তত্ত্ব নিয়ন্ত্রিত। সরকারি হিসেবে এখন পর্যন্ত 6,507 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন 3,13,980 জন। সর্বশেষ একদিনে 54 জনের মৃত্যুর খবর দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, এখানে সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই ওঠানামা করছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন 3,67,565 জন, মারা গেছেন নতুন করে 20 জন সহ 5,325 জন, সুস্থ হয়েছেন 2,80,069 জন। রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার 76.20%। গত 8ই মার্চ দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। মৃত্যুর দিক থেকে আফগানিস্তান চতুর্থ, এ পর্যন্ত দেশটিতে 1,462 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 39,297 জন। স্বাস্থ্য দপ্তর বলেছে করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, গত একদিনে 5 জনের মৃত্যুর খবর দিয়েছে। নেপালের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল, গত 2 সপ্তাহে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত 82,450 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যুর কূলে ডলে পড়েছেন 528 জন। মালদ্বীপে মারা গেছেন 34 জন, আক্রান্ত হয়েছেন 10,000 398 জন। গত একদিনে 64 জন আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কায় এ পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 3358 জন। সর্বশেষ একদিনে দুইজনের শরীরে করোনা ধরা পড়েছে। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জানিয়েছেন, করোনায় তার দলের 522 জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যার গণধর্ষণ এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল সাংসদদের ওপর পুলিশি নিগ্রহের অভিযোগ। এই দুটি ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ শনিবার কলকাতা রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মধ্য কলকাতার বিড়লা প্যান্টোনিয়ামের সামনে থেকে মিছিল শুরু করে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এদিন বিকেল 4টায় শুরু হয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তৃণমূল নেত্রীর সঙ্গে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা, সাংসদ এবং বিধায়করা। মিছিলে ছিলেন কর্মী সমর্থকরাও। হাথরসের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমস্ত তপশিলী জাতি প্রধান গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবেন বলেও জানান তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাথরসের নির্যাতিতার পরিবারের প্রতি সুদূর কলকাতা থেকেই নিজের সমবেদনার বার্তা পৌঁছে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে আর কোথাও গণতন্ত্রের ছিটেফোঁটা নেই, রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। বিজেপির আমলে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা সকলেই জানি যে 3 নভেম্বরের যে প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রে হবে তাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে এবং এই বিতর্কের ইতিহাস দীর্ঘ। সেই 1960 থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীরা তাদের নীতির বিষয়ে, তাদের কার্যক্রমের বিষয়ে বিতর্ক করে থাকেন। এবং এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্ক করেছেন। এই বিতর্কের নানান দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর নীলুফার চৌধুরী, যিনি সিনিয়র অ্যাডভাইজার গ্লোবাল পিস ফাউন্ডেশনের। ডক্টর নীলুফার চৌধুরী, আপনাকে স্বাগতম। আমরা প্রথমে যে জিনিসটা জানতে চাই যে অনেকেই বলছেন যে এবারকার এই বিতর্ক, প্রথম বিতর্ক যেটা আমরা গত রাতে দেখলাম, এই বিতর্ক অন্যান্য বারের বিতর্ক থেকে খানিকটা ভিন্ন। আপনার কি মনে হয়েছে?
আমার কাছে মনে হয়েছে যে এবারের বিতর্কটা, প্রেসিডেন্সিয়াল ডিবেটটা একেবারেই অন্যবারের চেয়ে আলাদা ছিল। কারণ প্রেসিডেন্সিয়াল ডিবেট মানে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে দুই প্রার্থীর, দুই নমিনি, দুই পার্টির নমিনির একটা সুযোগ থাকার কথা, যেখানে তারা তাদের পলিসি এবং তাদের ভিশন ফর দ্য ফিউচার এইটার ব্যাপারে তারা ভোটারদেরকে একটু ওরিয়েন্ট করবেন বা ভোটারদেরকে তার সম্বন্ধে একটু জ্ঞান দিবেন যে তারা কিভাবে নেক্সট 4 ইয়ার্স কিভাবে তাদের তারা দেশটাকে চালাবেন। তো সেই সুযোগ এইবার সেরকম হয় নাই, যদিও 6টা ইম্পর্টেন্ট বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। দুই প্রার্থীর বিতর্কের থেকে তর্কটাই বেশি হয়েছে এবং একজনের উপর আরেকজনের কথা বলার প্রবণতাটাই চরম ছিল। এবং আমরা যেটা বলতে পারি যে ডিবেটটা খুবই কম্পিটিটিভ এন্ড কন্টেনশিয়াস হয়েছে। তার থেকে মানে প্রশ্নের উত্তর দেওয়ার থেকে ওনারা একজন একজনকে আক্রমণ করতেই বেশি ব্যস্ত ছিলেন।
এই যে আপনি বলছেন যে একজন আরেকজনের উপর দিয়ে কথা বলেছেন, ওভারল্যাপিং হয়েছে এবং ইন্টারফেরেন্স হয়েছে, বারবার কথা বলতে গিয়ে একজন বলতে গিয়ে তখন আরেকজন বলেছেন, সেটা কি কারণে বলে আপনার মনে হয়? যে তাদের কি আস্থার অভাব ছিল নিজের উপর, নাকি তাদের কাছে তথ্যের অভাব ছিল?
হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে আসলে আমার যেটা মনে হয়েছে যে সব রকম জরিপ রিসেন্ট যত পোলস আমরা দেখেছি যে জো বাইডেন ডেমোক্রেটিক নমিনি জো বাইডেন সব পোলসে আগে আছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে উনাকে এই ডিবেটে এসে যেমন করেই হোক জো বাইডেনকে ঘায়েল করতে হবে, বিকজ উনি নিজে খুবই উনি বুঝতেই পারছেন যে ওনার অবস্থাটা, ওনাকে সামহাও এই জিনিসটা থেকে কাটিয়ে উঠতে হবে যাতে উনি ভোটারদের কে হাতে নিতে পারেন। সেই জন্যই উনি বারবার করেই ইন্টারাপ্ট করছিলেন জো বাইডেনকে, এবং ওনার স্ট্র্যাটেজিটাই মনে হয় এটা ছিল যে প্রথম থেকে উনি কোনো মানে যুক্তি যে দিয়ে যে কথা বলা বা একটা তর্কের যে একটা নিয়ম আছে সেগুলো না পালন করে সোজাসুজি তাকে অফেন্সিভে উনি চলে গেছিলেন। তো আমার মনে হয় সেটাই একটা প্রধান কারণ ছিল যার জন্য ডিবেটের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলার উত্তর আমরা ঠিক পাই নাই, এবং আমি জানি না ভোটাররা কতখানি জ্ঞান অর্জন করতে পেরেছেন এটা থেকে, সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়।
কিন্তু আপনি যদিও বলেছেন যে জো বাইডেন জনমত জরিপে এগিয়ে আছেন, সেটা আমরাও জানি, কিন্তু পাশাপাশি এ কথাও সত্যি যে কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্য আছে যেটাকে যেগুলোকে ব্যাটল স্টেট বলছি আমরা, সেখানে কিন্তু খুব কাছাকাছি প্রতিযোগিতা হবে, এবং জো বাইডেনও কিন্তু মাঝে মাঝে বেশ ইন্টারফেয়ার করেছেন, সেটাও সত্যি কথা। আমি এবার জানতে চাইছি যে জো বাইডেনের দুর্বলতাগুলো কি কি ছিল বলে আপনার কাছে মনে হয়েছে?
আচ্ছা, জো বাইডেনের উনাকে উনি সুযোগ পাচ্ছিলেন না কথাগুলো বলার, সেটা মানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছিলাম যে উনি হয়তো আরেকটু নিজেকে অ্যাসার্টিভ করে নিতে পারতেন, কিন্তু সেইটা উনি করেন নাই। উনি যেখানে আমি জানি উনি কয়েকবার ভুল করে কয়েকটা কথা বলেছেন, যেমন ক্লাউন বলেছেন বা এটা বলেছেন, সেগুলো আছে, কিন্তু সবচেয়ে বড় কথা যে ওনার মানে আরেকটু অ্যাসার্টিভ হওয়া দরকার ছিল আমি মনে করি। এটাই আমি মনে করেছিলাম যে ওনার একটা বড় উইকনেস এটার মধ্যে।
যেটা আমরা এখন লক্ষ্য করলাম যে বস্তু নিরপেক্ষ ভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুজনেরই মধ্যে দুর্বলতা ছিল, দুজনেই ইন্টারফেয়ার করেছেন পরস্পরের ওপর, এবং যদিও আমরা এটাও জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা সমর্থক তারা বলছেন যে ট্রাম্প অসাধারণ ভালো করেছেন এই বিতর্কে, আবার জো বাইডেনের যারা সমর্থক তারাও বলছেন যে জো বাইডেন অসাধারণ করেছেন। কিন্তু সাধারণ বিশ্লেষকরা যেমনটি ডক্টর নীলুফার চৌধুরী বললেন যে অন্যবারের বিতর্কের চাইতে যেন সাধারণ আমাদের যারা দর্শক আছেন যারা জনগণ আছেন তারা মনে করছেন যে অন্যবারের তুলনায় অন্য বিতর্কের তুলনায় বস্তুনিষ্ঠ অনেকগুলো বিষয়গুলো সেভাবে উঠে আসেনি। ডক্টর নীলুফার চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের চিঠিপত্রের জবাবের আসরে। আশা করি সবাই ভালো আছেন। যেমন তাহেরা বললেন, তাহেরা আমাদের সঙ্গে তো নিশ্চয়ই প্রথমে একজন শ্রোতা বন্ধু আছেন।
আজকে মিরপুর ঢাকা থেকে যোগ দিচ্ছেন মনসুরুল আলম রিপন।
আচ্ছা, মনসুর আলম রিপন তো আমাদের অনেকদিনের শ্রোতা, ফ্যান ক্লাবের সাথেও জড়িত। তো মনসুর আলম রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কোন ফ্যান ক্লাবে আছেন, কতদিন আছেন, সেই দিয়ে শুরু করি।
জি, আসসালামু আলাইকুম রোকেয়া আপা, আমি মনসুর আলম রিপন যদি আমার শুরুর কথা বলেন তাহলে আমি 90 দশক থেকে মূলত ভয়েস অফ আমেরিকার সাথে আছি। আমার হাই স্কুল লাইফ থেকেই ভয়েস অফ আমেরিকার সাথে আমার অ্যাটাচমেন্ট। তারপরে আমার পড়াশোনা হলো রুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী, সেটা শেষ করে আমি 2003 থেকে ঢাকাতে অবস্থান করছি। তবে রেডিওটা আমার একটা শখ বা হবি বলতে পারেন, এখনো আমি রেডিওর সাথে আছি বা ভয়েস অফ আমেরিকা নিয়ে অ্যাক্টিভিটিস করছি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এর সাথে আছে। এবং আমার এখন সবচাইতে একটা বড় প্ল্যাটফর্ম ভয়েস অফ ডিএক্সিং, ভয়েস অফ ডিএক্সিং থেকে মূলত এখন আমার অ্যাক্টিভিটিস করছি এবং ভয়েস অফ ডিএক্সিং এর এখন পেজ মেম্বার প্রায় 8,000-এর উপরে।
বাহ, এটা অনেক আপনার সঙ্গে যোগ দিচ্ছেন এবং তারা সবাই অন্যান্য বেতারও শুনছেন, কিন্তু সেই সঙ্গে আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, সেটাও তো কম কথা নয় যে 8,000 জন যারা আপনার সঙ্গে রয়েছেন। আর আপনি দীর্ঘ মানে 2 দশকের বেশি ভয়েস অফ আমেরিকা শুনে বড় হয়েছেন, কলেজ পার হয়েছেন, কর্মজীবনে এসেও আপনার সেই শখ আপনার এখনো হারিয়ে যায়নি, সেটাই বড় কথা, তাই না তাহলে?
ভালো লাগছে আসলে শুনে যে এখনো রেডিওর প্রতি এত ভালোবাসা।
একটা মজার ব্যাপার আমি শেয়ার করতে পারি যে আমাদের ভয়া বাংলার ফেসবুক পেজ থেকে যখন আমাদের ফেসবুক লাইভটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু প্রচুর লোকের একটা কমপ্লেন ছিল। এখন এই কমপ্লেনের ভিত্তিতে ভয়েস অফ আমেরিকার এই লাইভটা আমি রেগুলারলি, যেহেতু আপনাদের রাত 10টাতে প্রোগ্রাম হয় কিন্তু এই টাইমটাতে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই হচ্ছে ঘুমিয়ে যান, সেই ক্ষেত্রে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে করি কি যে আপনাদের ফেসবুক থেকে আমি লিঙ্কটা নিয়ে আমার পেজে আমি কমিউনিকেট করি, তাতে দেখা যাচ্ছে যে প্রতিদিন নিউজে প্রায় ধরেন 1,500 থেকে 2,000 রিচ হয়। সেই হিসেবে ভয়েস অফ আমেরিকার বাংলা প্রোগ্রামটা তো অনেক পপুলার, এখান থেকে এটা প্রতীয়মান হয় এবং এই অ্যাক্টিভিটিসটা আমি রেগুলার করে আসছি আমার পেজ থেকে।
ধন্যবাদ আপনাকে অনেক অনেক যে আপনি আমাদের অনুষ্ঠান প্রচারের জন্য
এবং আপনাদের এই অবস্থা অনেক পৌঁছে দেন যেন আমি সবাই ভয়েস অফ আমেরিকার সাথে।
আচ্ছা তাহলে,
এবং আমি কিছু রেডিও কে সোর্স করছি যেরকম প্যানাসোনিক, সনি, কিছু চাইনা রেডিও। তো আমার ধরেন এই 2 মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস পার হলো, 3 মাসে মোটামুটি ধরেন আমার হাত দিয়ে 400 রেডিওর উপরে ডেলিভারি হয়েছে, সেটা অবশ্যই টাকার বিনিময়ে। কিন্তু এখনো যে মানুষ রেডিও শোনে এবং আমি অবাক হয়ে গেছি যে মানুষের এত রেডিওর প্রতি ভালোবাসা এবং আমার বর্তমানে
এবং রেডিও কিনছে।
আপনি রেডিও কিনছেন বা এই রেডিও আপনি কিনে দিচ্ছেন নাকি যারা কিনছেন তাদের?
আমি খুব মানে কোন বেনিফিট করতেছি না, কিন্তু আমার মাধ্যম দিয়ে রেডিও গুলো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি হচ্ছে। এবং মজার ব্যাপার হলো, রিসেন্টলি একটু শেয়ার করতে পারি, রামপুরাতে ধরেন হচ্ছে রবি টেলিকমের খুব উচ্চ পদস্থ একজন অফিসার আছেন, উনার মা 2 বছর ধরে কমপ্লেন করছেন যে আমাকে একটা রেডিও কিনে দে বাবা, আমি তো ভয়েস অফ আমেরিকার প্রোগ্রাম শুনতে এখন শুনতে পারি না। তো আমার মাধ্যমে উনি একটা প্যানাসোনিক রেডিও হ্যান্ড ওভার করার পরে যে উনার ফিলিংসটা যে আমার মা 2 বছর ধরে একটা রেডিও অর্ডার করছে বাট আমি পূরণ করতে পারিনি, আমার মাধ্যমে এটা আমি পূরণ করতে পারছি, তখন এই ধরনের অনেকগুলো ঘটনা মানে এই রিসেন্টলি এই 3 মাসের ভিতরে আমি পরোক্ষভাবেই করছি। এবং আমার একটা স্লোগান আছে এখন যে সবার ঘরে ঘরে রেডিও, এবং এই স্লোগানকে বাস্তবায়ন করতে গিয়ে এবং আমি আপনাদের প্রোগ্রামকে অ্যাক্টিভিটিস করতে গিয়ে আমি কিছু কুইজের আয়োজন করতে চাই।
আপনি যখন এই কথা বলছিলেন তখনই আমি কিন্তু ঠিক একই জিনিস চিন্তা করছিলাম যে আপনাকে জিজ্ঞাসা করব যে আজকাল তো মানুষ জানেই না যে রেডিও আসলে দোকানে পাওয়া যাচ্ছে যাচ্ছে না,
প্রায় হারাতে বসেছে বলবো না অনেক জায়গাতে রেডিও। যেমন আমাদের এই কক্সবাজারে যেখানে শরণার্থী শিবির গুলো আছে সেখানে যখন রোহিঙ্গা ভাষায় অনুষ্ঠান প্রচার হয় সেখানে কিন্তু অনেক এনজিও এবং অনেকেই রেডিও সরবরাহ করছেন, যাতে রেডিওতে যে আধ ঘন্টার অনুষ্ঠানটা হয় রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গা ভাষাতে সেইটা তারা শুনতে পান। সেটা তারা বিকেলে 5:30 সময়, 5:30 থেকে 6 সময় প্রচার হয়, আবার 7:00 থেকে 7:30 সময় সন্ধ্যাবেলায় প্রচার করা হয় আধ ঘন্টার রোহিঙ্গা ভাষার অনুষ্ঠান সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 5 দিন। তো এই অনুষ্ঠান শোনার জন্য কিন্তু সেখানে অনেকে রেডিও চান। আমরা ব্যক্তিগত ভাবে ভয়েস অফ আমেরিকা থেকে দিতে পারছি না, কিন্তু অন্যান্য এনজিও যারা কাজ করছেন তারা দেওয়ার ব্যবস্থা করছেন।
এখন এই মুহূর্তে আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এখন আমার কাছে প্রায় ধরেন 50টা মডেলের উপর আমার রেডিওর কালেকশন আছে, এবং এই মডেল গুলো যদি কারো কোনো সাপোর্ট লাগে বা ইয়ে লাগে তাহলে সেই ক্ষেত্রে আমি হেল্প করতে পারবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে রেডিও শ্রোতাদের জিয়ে রাখার জন্য আপনি এত বড় একটা মানে উদ্যোগ গ্রহণ করেছেন ব্যক্তিগতভাবে। আমাদের শ্রোতা আপনি, সেটার জন্য আমরাও গর্বিত যে ভয়েস অফ আমেরিকার একজন শ্রোতা তার লেখাপড়া শেষ করে কর্মজীবনে গিয়েও এই রেডিওকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটা বিরাট উদ্যোগ নিয়েছেন, তাই না তাহেরা?
নিশ্চয়ই
জি। না, আমাদের কাছেও আর একটা ব্যাপার ভালো লাগে যে বাংলাদেশে যখন আপনি আসলেন, দেখা হলো, তারপর তাহেরা কিবরা আসছিলেন, গুলশানে বসলাম, ফকির সালাম ভাই আসছিলেন, সবকিছু মিলে যে আপনারাও যে আমাদেরকে ভালোবাসেন, বাংলাদেশে আসার পরে আমাদেরকে ফিল করেন, এই আন্তরিকতাতেই আমরা যখন বারবার আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ কমিউনিকেশন হয়, তারপরে আমি ফিল করলাম যে না, আসলে আমাদের উচিত এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে, রেডিওকে টিকিয়ে রাখতে গেলে আমার এই ধরনের আসলে কার্যক্রম নেওয়া উচিত আমি মনে করি। এবং এখানে তো আমি এতটা স্বতঃস্ফূর্ত আমি মানে সাপোর্ট পাবো বা মানুষের এখনো যে রেডিওর প্রয়োজন আছে না, বাট আমার মাধ্যমে যে তাদের অভাব পূরণ হচ্ছে, এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করছে।
হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো লাগার কথা। তো মন্দিরের আমি রিপন, তবুও আমরা অনুরোধ করবো যেহেতু এখন ভয়েস অফ আমেরিকা থেকে আমরা নানাভাবে শ্রোতাদের কাছে তথ্য অনুষ্ঠান পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, টুইটার আছে, সবকিছু মিলিয়ে ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন, ভিডিওর যুগ, মাল্টিমিডিয়ার যুগ, সেটার সাথেও যাতে লোকজন খাপ খাইয়ে নেয়, তার প্রতিও যাতে আগ্রহী হয়ে ওঠে। রেডিওতে সীমাবদ্ধতা নেই, এখন সারা পৃথিবী যা পাল্টে যাচ্ছে, তো সেই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শ্রোতারাও যাতে এগিয়ে যেতে পারেন সেই চেষ্টাও আপনারা করবেন। তো আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে এবার আমরা চিঠিপত্রের দিকে। মঞ্জুরুল আলম রিপোর্ট, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
তাহলে এবার চিঠিপত্রের দিকে মনোযোগ দেওয়া যাক।
বেশ কয়েকটি ইমেল এসেছে। লিখেছেন অজয় কুমার সরকার, হটুদাওয়ান, নাগেরপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে। লিখেছেন পরপর কয়েকটি মিতালি শুনলাম, দীপক চক্রবর্তী নাজিমুদ্দিনের দীর্ঘ সাক্ষাৎকার থেকে অনেক তথ্য জানতে পারলাম। মিতালিতে শ্রোতাদের চিঠিকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না, যেমনটি আগেই বলছিলাম, আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে চিঠিপত্র পড়া হচ্ছে না, চিঠিপত্র আর কম আসছে, যার কারণে চিঠিপত্র পড়া হচ্ছে না, সেটা ঠিকই।
হ্যাঁ, আজ হয় কি যে অজয় কুমার যেমন আছেন, প্রসেনজিৎ যেমন আছেন, এরকম কয়েকজন কিন্তু চিঠি লেখেন, মজরুল আলমের ফোনে চিঠি লিখতেন এবং সেখান থেকে টেলিফোন নাম্বার আমরা পেয়েছি। তো অন্যান্য শ্রোতাদের আমরা বলবো যে যারা শুনছেন এবং দেখছেন, ওয়েবসাইটে দেখছেন, ফেসবুকে দেখছেন, তারা আমাদের কাছে মতামত জানাবেন এবং টেলিফোন নাম্বার পাঠাবেন, তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারি। আর ইমেল করলে অবশ্যই সেই ইমেল তো আমরা পড়বই।
হ্যাঁ, উনি আরো একটু লিখেছেন, শুধুমাত্র প্রাপ্তি স্বীকার করে আর সময় নেই অজুহাতে মিতালি শেষ করা হচ্ছে, অথচ আমরা যারা আপনাদের পরিবেশিত সংবাদ বা অনুষ্ঠানের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছি তাদের চিঠিগুলো পড়ে শোনানো দূরের কথা, প্রাপ্তি স্বীকারও করা হচ্ছে না। তাহলে অনুষ্ঠান
যাই হোক, আপনার অভিযোগ আর থাকবে না, সেটাই আশা করছি।
পরের ইমেলটি লিখেছেন দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে। লিখেছেন সপ্তাহান্তে মিতালি শুনতে বসলাম, সাক্ষাৎকার ভালো লাগে ঠিকই, কিন্তু চিঠি ও ইমেল এই দুটোরই প্রাপ্তি স্বীকার করা মোটেও হচ্ছে না।
এই যে আজকে করছি, দেবাশিস গোপের সাথে কথাও হয়েছে।
হ্যাঁ, আসলে চেষ্টা করেছিলাম চিঠি কথা বলার, হ্যাঁ যোগাযোগ করেছি এবং নানা কাজে তিনি কর্মব্যস্ত রয়েছেন বলে আমাদের সঙ্গে কথা বলতে পারেননি। তার একটি প্রশ্ন আছে, লিখেছেন ভয়েস অফ আমেরিকা স্বশাসিত নাকি সরকারি সংস্থা?
সরকারি সংস্থা, যুক্তরাষ্ট্রের মানে অর্থ সহায়তায় একমাত্র মানে প্রতিষ্ঠান, মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান, USAGM। আর সরকারি অর্থ সহায়তা কিন্তু কিছুটা স্বতন্ত্রতা আছে, স্বাধীনতা আছে, সেই আমাদের ভয়েস অফ আমেরিকার একটি চার্টার আছে, একটি সনদ আছে, সেই অনুযায়ী আমাদের অনুষ্ঠান প্রচার করা হয়। ফ্রিডম অফ প্রেস যেটা বলে, সেই অধিকারটি ভয়েস অফ আমেরিকার আছে।
পরের ইমেলটি লিখেছেন খন্দকার রফিকুল ইসলাম, সভাপতি, সোর্স অফ নলেজ, শাহপুর, কেপাড়া, সান্তাহার, নওগাঁ থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, তার অংশবিশেষ পড়ছি। লিখেছেন মিতালি, ভয়েস অফ আমেরিকা বাংলা, অনেক প্রীতি আর শুভেচ্ছার ডালা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজ নিজ দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করছেন। করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে বিশ্ব আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষ আবার আপন স্বরূপে ফিরতে ব্যস্ত। বিশ্বব্যাপী অর্থনীতির চাকা আবার সচল হতে শুরু করেছে, হয়তোবা আরও কিছুটা সময়ের প্রয়োজন। আশা করব বিশ্বের বিভিন্ন বেতার কেন্দ্রগুলো নিজ নিজ অনুষ্ঠান আগের মতো অনবদ্যভাবে প্রচার করে যাবে, শ্রোতারাও আগের মতো বেতারের অনুষ্ঠান শোনায় ব্যস্ত সময় পার করবে, নিজেদের মূল্যবান মতামত জানাবে বেতার কেন্দ্রগুলোর কাছে। প্রশ্ন, আপনাদের দেশে কি সামুদ্রিক মাছ পাওয়া যায়? পুকুরে চাষ করা হয় এমন কিছু ছোট ও বড় জাতের মাছের নাম বলুন।
হ্যাঁ, সামুদ্রিক মাছ তো অবশ্যই পাওয়া যায়, কারণ যুক্তরাষ্ট্র একটি মহাদেশ এবং সেখানে আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, দুই প্রান্তে সামুদ্রিক মাছ তো অবশ্যই আছে। তো মাছের নাম ভাই আগামীতে করবো, আজকে এই সংক্ষিপ্ত পরিসরে বলা যাচ্ছে না, বিস্তারিত এই মাছ নিয়ে আলোচনা করবো। তাহলে
নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আজকে আমাদের উঠতে হচ্ছে। আপনারা আমাদের কাছে ইমেল করে, ডাকযোগে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বারবার স্পষ্ট করে বলেছেন যে হেজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ও রাজনৈতিক শাখায় পার্থক্য থাকার ধারণা হবে এক এক কল্পকথার মতো। তিনি বলেন তার কথায়, এটা এক একেশ্বরবাদী সত্তা, এটা এক সন্ত্রাসী সংগঠন। ইরান ইসলামী প্রজাতন্ত্রের এটা এক লিখিত সত্তা। পরিপূর্ণভাবে এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে এবং আমাদের নিশ্চিত করতে হবে যে যারাই এর সঙ্গে জড়িত এবং হেজবুল্লাহ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। বিগত বছরগুলিতে যুক্তরাজ্য, জার্মানি, লিথুয়ানিয়া, কসোভো, আর্জেন্টিনা, কলম্বিয়া ও প্যারাগুয়ে সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বহু দেশ হেজবুল্লাহর পুরো সংগঠনের সামরিক অংশকে শুধু নয়, পুরো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। এখন ইউরোপের অন্য একটি দেশ সার্বিয়া এই তালিকায় সংযুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। সার্বিয়া ও কসোভোর মধ্যকার ঐতিহাসিক চুক্তির অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সার্বিয়া ঘোষণা করেছে যে তারা হেজবুল্লাহ সংগঠনকে পুরোপুরি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করবে। কসোভো জুন মাসে ওই একই ঘোষণা দেয়। তবে দুঃখজনকভাবে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য কতগুলি দেশ তা করেনি, শুধুমাত্র সামরিক শাখাকে তারা চিহ্নিত করে। যুক্তরাষ্ট্র সার্বিয়ার এই প্রতিশ্রুতিকে স্বাগত জানাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও ইউরোপে ইরান সমর্থিত সন্ত্রাসী গ্রুপটির ক্ষমতা হ্রাসের লক্ষ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর যে সংস্থাকে ইরানের মুখ্য সন্ত্রাসী মিত্র বলে চিহ্নিত করে, 2012 সালে বুলগেরিয়ায় হেজবুল্লাহ গোষ্ঠীর যে হামলায় 6 জন নিহত হয়েছিলেন এবং তেমনি ওই একই বছর সাইপ্রাসে একটি হামলার ষড়যন্ত্র নস্যাত করে দেয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে গ্রুপটির ক্ষমতা হ্রাস করা বাঞ্ছনীয় ছিল। এছাড়াও পররাষ্ট্র দফতরের সাম্প্রতিক বার্ষিক সন্ত্রাসবাদ সম্পর্কিত রিপোর্টে উল্লেখ করা হয় যে ইরান সরকার বিগত বছরগুলিতে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ইরানের ভিন্ন মতাবলম্বীদের উপর সন্ত্রাসী ষড়যন্ত্রকে উৎসাহ দান অব্যাহত রেখেছে। সাম্প্রতিক বছরগুলিতে নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং আলবেনিয়া তাদের নিজ নিজ এলাকায় সন্ত্রাসী ষড়যন্ত্রে সম্পৃক্ত ইরানি সরকারি কর্মকর্তাদের হয় গ্রেফতার বা বহিষ্কার করেছে। সার্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন, সন্দেহ নেই যে হেজবুল্লাহদের ইউরোপীয় তৎপরতা এখন আবর্জনায় নিক্ষিপ্ত হবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন তার কথায়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় দেশগুলির প্রতি হেজবুল্লাহ সংগঠনকে শনাক্ত বা পুরোপুরি নিষিদ্ধ করার এবং সেই সত্যকে মানবার আবেদন জানাচ্ছে যে এটা একটি সন্ত্রাসী সংগঠন এবং তথাকথিত সামরিক ও রাজনৈতিক কোনো শাখা নয়। আমরা ইউরোপের সকল দেশ এবং অন্যত্র সবার কাছে হেজবুল্লাহ সংগঠনের সক্রিয়বাদী নিয়োগকারী ও অর্থ যোগানদারীদের তাদের স্বশ এলাকায় তৎপরতায় বাধা দিতে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি।
অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English from the Voice of America. Our 30-minute program is designed for English learners. Today on the show, Jill Robbins brings us Ask a Teacher, and we close with an American story. But first,
Chris Patten was Britain's final governor of Hong Kong. In that job, he legislated several democratic reforms that were expected to last 50 years. In 1997, the island was returned to China, which had promised to respect its autonomy. Instead, Patten has watched Hong Kong's self-rule powers shrink under Chinese control. What the mainland government has done to Hong Kong is, in his words, the biggest assault on freedom and liberty in any city in the 21st century. Patten made the comment during an online policy discussion last week. What they are doing in Hong Kong is to destroy what was promised in Hong Kong, a high degree of autonomy, one country, two systems. The Canada-based MacDonald Laurier Institute and the London-based Hong Kong Watch organized the discussion about Hong Kong's future. The EU-based European Values Center for Security Policy and the multinational Inter-Parliamentary Alliance also took part. The Chinese Communist Party has decided to rule Hong Kong in the same way as the rest of China. It is restricting or removing the freedoms of Hong Kongers, Patten said. That will slow China's own economic development, Patten added. We know that 70% of direct investment that goes into China and investment that comes out goes through Hong Kong, he said. In the 90-minute discussion that included other speakers, Patten said the current 10 years may represent what's called peak China. It's true that China is the largest country in the world, and it's true that China is a huge market for us. But the truth of the matter is, China needs us just as much, and perhaps even more, than we need China. British exports to China have increased in real terms by just 3% since 1980, while China's exports to Britain have risen by 9%, he said. So who's helping whom? Patten said questioning Chinese actions in Hong Kong is not being anti-China. It is not anti-Chinese to say we should stand up for liberal democracy, he said. Standing up for liberal democracy means standing up for one another. Since 2003, Patten has served as Chancellor of Oxford University. He urged the international community to help provide a lifeline to those brave enough to resist the Chinese government and Hong Kong officials that support it. This should include providing more Hong Kong students with the chance to study at universities around the world, he said. I'm Susan Shand.
Sales of used clothing are part of fast fashion, but the industry is breaking down because of COVID-19 restrictions. Fast fashion is a term for the manufacture and marketing of clothing that often looks like popular fashion creations. But fast fashion goods are mass-produced and sold at low prices. Fast fashion appeals to the many people who want to wear the latest styles from major designers but do not have enough money to buy them. The industry is worth about $35 billion a year. However, it depends on a complex process of used clothing sales. Clothing resale and recycling helps prevent the fashion industry's growing amount of waste from going directly to landfills. It can also help many people clear out old clothing and shoes from their homes to make room for next season's designs. But now the system is facing a crisis. Exporters are struggling, as are traders and buyers. Many buyers are from poorer nations and depend on a continuous supply of used clothes.
The signs are everywhere. From London to Los Angeles, many used clothing stores and clothing banks have been filling up with more clothing than could be sold. Mountains of clothes are building up in storage centers. Since the COVID-19 crisis began, clothing recyclers and exporters have had to cut prices as their supplies grew and health safety measures restricted movement and business. We are reaching the point where our warehouses are completely full, Antonio De Carvalho wrote to a client in June. De Carvalho is the head of a clothing recycling company in Stourbridge, England. The client had requested a price cut for clothing he collects. De Carvalho pays towns for clothing collected in his containers, then sells it to traders overseas. Since May, he says, he has had to cut the price for a ton of clothes from about $725 to about $515. He said that is making it hard for his company, Green World Recycling, to pay the costs of collecting and storing products. Buyers were also asking to increase the credit period before they had to pay from 15 days to 45 to 60 days, De Carvalho wrote. We are losing a huge amount of money, making a big loss for the operation.
De Carvalho's experience is shared across the industry, leading to expectations of a slow recovery, even if the COVID-19 pandemic ends. Recycling businesses are already taking steps in hopes of saving money. Reuters spoke to officials of 16 such companies in Britain, Germany, the Netherlands, and the United States. The officials reported that they are removing containers for clothing donations from streets and reducing the number of times these clothing banks are emptied. They are also considering dismissing some employees. At the same time, donations have increased as many people stuck at home are clearing out old clothing. This is unlike any other recession in a century, said Jackie King. She leads the Secondary Materials and Recycled Textiles Association, a U.S. trade group. I would anticipate there will be companies going out of business, she said.
Exports of used clothing have shrunk this year. In Britain, the weight of used clothing exported from March to July was around half what it was for the same period last year, official trade reports show. Exports improved in July, the latest month on record, as countries began to reopen, but were still down around 30%. In the United States, the value of exports from March to July fell 45% compared with the same period last year, government records show. Up to a third of clothes donated in the United States, the world's biggest exporter of used clothing, ends up for sale in markets in the developing world.
The results of the drop in sales can be seen in some African countries. Kenya imported 176,000 tons of secondhand clothing in 2018. On a recent day, business was slow in Gikomba, an open-air market in Nairobi, the country's capital. Gikomba is one of the biggest used clothes markets in East Africa. Traders have been hit with an already shrinking supply, made even smaller by COVID-linked bans on clothing imports. And COVID restrictions and worries have meant more people are staying at home. Before coronavirus came in, I would manage to sell at least 50 trousers a day, said trader Nicolas Mutizia. But now, he added, even selling one a day has become difficult. The ban on textile imports ended in August.
Major trade in used clothing from Europe and the United States rose in the 1990s as demand for Western fashion increased in Africa and Eastern Europe. Such demand has provided badly needed help for a growing fashion market. Clothing production has increased 100% over the past 15 years, reports the Ellen MacArthur Foundation, a British aid group. In March of 2019, the United Nations Environment Program reported the fashion industry was the second biggest industrial user of water. It also noted that fashion businesses are responsible for up to 10% of carbon releases worldwide, more than international flights and shipping combined. And old clothing represents a massive and growing amount of waste that ends up in landfills. I'm Brian Lynn.
And I'm Katie Weaver.
This week, we received the same question from a fan in Italy and another in Brazil, but we are sure the question is shared by even more English learners. So let's answer it. Could I know the different meanings of take and get? Thanks, from Bruna in Italy. Hello, good evening. I would like to know the difference between the words get and take, and how can I use them in a sentence? From Arthur in Brazil. Dear Bruna and Arthur, thanks for writing to us. The main difference between these two words concerns who is performing the action.
Get and take are verbs. Get means to gain possession of something. Another word for get is obtain. The word receive can also sometimes substitute for get.
Ellen got the new bike on her birthday.
Take means to move or carry something from one place to another.
Ellen takes her new bike everywhere she needs to go.
Take often suggests to gain possession of something by force, illegally or unfairly. Then it is similar to verbs like seize and capture.
The military took control of the country after the soldiers rebelled. Take is also often used more idiomatically as well in providing directions to a place. For example,
Jack's store is on Robbins Road. Take 4th Street for a mile and you will see it.
In that case, take means use or follow. Confusingly, take can also be used similar to the verb give, like in this sentence.
Michael takes care of Jennifer's dog.
In that case, the speaker means Michael is the person responsible for meeting the dog's needs. He is the caregiver to the dog. Finally, take is often used in connection with expressions of time. For example,
Ellie takes 30 minutes to get ready for work.
That sentence has the exact same meaning as Ellie spends 30 minutes to get ready for work.
Get also is common to idiomatic expressions. It often substitutes for the verbs understand and know. Listen to this sentence.
I get that we have to learn math, but I do not like it.
Sometimes that usage clearly suggests a speaker's impatience or frustration.
I get it, Mom. I have to clean my room today.
Finally, get is a common substitute for verbs feel, become, or start, among others. Here are some examples.
I'm going to leave for lunch when I get hungry. She gets sad on rainy days. He left the show when the music got loud.
There are many more idiomatic uses of get and take. Look for them whenever you get to practice your English. We are sure to take up the subject again. And that's Ask a Teacher for this week. I'm Jill Robbins.
And I'm Gregory Stockel.
Our story today is called A Municipal Report. It was written by O. Henry and first published in 1904. Here is Shep O'Neill with the story.
It was raining as I got off the train in Nashville, Tennessee. A slow, gray rain. I was tired, so I went straight to my hotel. A big, heavy man was walking up and down in the hotel lobby. Something about the way he moved made me think of a hungry dog looking for a bone. He had a big, fat, red face and a sleepy expression in his eyes. He introduced himself as Wentworth Caswell, Major Wentworth Caswell, from a fine southern family. Caswell pulled me into the hotel's barroom and yelled for a waiter. We ordered drinks. While we drank, he talked continually about himself, his family, his wife, and her family. He said his wife was rich. He showed me a handful of silver coins that he pulled from his coat pocket. By this time, I had decided that I wanted no more of him. I said goodnight. I went up to my room and looked out the window. It was 10 o'clock, but the town was silent. A nice, quiet place, I said to myself as I got ready for bed. Just an ordinary, sleepy, southern town. I was born in the South myself, but I live in New York now. I write for a large magazine. My boss had asked me to go to Nashville. The magazine had received some stories and poems from a writer in Nashville named Azalea Adair. The editor liked her work very much. The publisher asked me to get her to sign an agreement to write only for his magazine. I left the hotel at 9 o'clock the next morning to find Miss Adair. It was still raining. As soon as I stepped outside, I met Uncle Caesar. He was a big old black man with fuzzy gray hair. Uncle Caesar was wearing the strangest coat I had ever seen. It must have been a military officer's coat. It was very long, and when it was new, it had been gray. But now, rain, sun, and age had made it a rainbow of colors. Only one of the buttons was left. It was yellow, and as big as a 50-cent coin. Uncle Caesar stood near a horse and carriage. He opened the carriage door and said softly, "Step right in, sir. I'll take you anywhere in the city." "I want to go to 861 Jasmine Street," I said, and I started to climb into the carriage. But the old man stopped me. "Why do you want to go there, sir?" "What business is it of yours?" I said angrily. Uncle Caesar relaxed and smiled. "Nothing, sir, but it's a lonely part of town. Just step in and I'll take you there right away." 861 Jasmine Street had been a fine house once, but now it was old and dying. I got out of the carriage. "That will be $2, sir," Uncle Caesar said. I gave him two $1 bills. As I handed them to him, I noticed that one had been torn in half and fixed with a piece of blue paper. Also, the upper right-hand corner was missing. Azalea Adair herself opened the door when I knocked. She was about 50 years old. Her white hair was pulled back from her small, tired face. She wore a pale yellow dress. It was old, but very clean. Azalea Adair led me into her living room. A damaged table, 3 chairs, and an old red sofa were in the center of the floor. Azalea Adair and I sat down at the table and began to talk. I told her about the magazine's offer. She told me about herself. She was from an old southern family. Her father had been a judge. Azalea Adair told me she had never traveled or even attended school. Her parents taught her at home with private teachers. We finished our meeting. I promised to return with the agreement the next day and rose to leave. At that moment, someone knocked at the back door. Azalea Adair whispered a soft apology and went to answer the caller. She came back a minute later with bright eyes and pink cheeks. She looked 10 years younger. "You must have a cup of tea before you go," she said. She shook a little bell on the table, and a small black girl about 12 years old ran into the room. Azalea Adair opened a tiny old purse and took out a dollar bill. It had been fixed with a piece of blue paper, and the upper right-hand corner was missing. It was the dollar I had given to Uncle Caesar. "Go to Mr. Baker's store, Impy," she said, "and get me 25 cents worth of tea and 10 cents worth of sugar cakes, and please hurry." The child ran out of the room. We heard the back door close. Then the girl screamed, her cry mixed with a man's angry voice. Azalea Adair stood up. Her face showed no emotion as she left the room. I heard the man's rough voice and her gentle one. Then a door slammed, and she came back into the room. "I am sorry, but I won't be able to offer you any tea after all," she said. "It seems that Mr. Baker has no more tea. Perhaps he will find some for our visit tomorrow." We said goodbye. I went back to my hotel. Just before dinner, Major Wentworth Caswell found me. It was impossible to avoid him. He insisted on buying me a drink and pulled 2 $1 bills from his pocket. Again, I saw a torn dollar fixed with blue paper with a corner missing. It was the one I gave Uncle Caesar. How strange, I thought. I wondered how Caswell got it. Uncle Caesar was waiting outside the hotel the next afternoon. He took me to Miss Adair's house and agreed to wait there until we had finished our business. Azalea Adair did not look well. I explained the agreement to her. She signed it. Then, as she started to rise from the table, Azalea Adair fainted and fell to the floor. I picked her up and carried her to the old red sofa. I ran to the door and yelled to Uncle Caesar for help. He ran down the street. 5 minutes later, he was back with a doctor. The doctor examined Miss Adair and turned to the old black driver. "Uncle Caesar," he said, "run to my house and ask my wife for some milk and some eggs. Hurry." Then the doctor turned to me. "She does not get enough to eat," he said. "She has many friends who want to help her, but she is proud. Mrs. Caswell will accept help only from that old black man. He was once her family's slave." "Mrs. Caswell?" I said in surprise. "I thought she was Azalea Adair." "She was," the doctor answered, "until she married Wentworth Caswell 20 years ago. But he's a hopeless drunk. He takes even the small amount of money that Uncle Caesar gives her." After the doctor left, I heard Caesar's voice in the other room. "Did he take all the money I gave you yesterday, Miss Azalea?" "Yes, Caesar," I heard her answer softly. "He took both dollars." I went into the room and gave Azalea Adair $50. I told her it was from the magazine. Then Uncle Caesar drove me back to the hotel. A few hours later, I went out for a walk before dinner. A crowd of people was talking excitedly in front of a store. I pushed my way into the store. Major Caswell was lying on the floor. He was dead. Someone had found his body on the street. He had been killed in a fight. In fact, his hands were still closed into tight fists. But as I stood near his body, Caswell's right hand opened. Something fell from it and rolled near my feet. I put my foot on it, then picked it up and put it in my pocket. People said they believed a thief had killed him. They said Caswell had been showing everyone that he had $50. But when he was found, he had no money on him. I left Nashville the next morning. As the train crossed a river, I took out of my pocket the object that had dropped from Caswell's dead hand. I threw it into the river below. It was a button, a yellow button, the one from Uncle Caesar's coat.
And that's our show. But we'll be back tomorrow with another Learning English program on the Voice of America.